Vedanta Swami Srila Prabhupada Kita Namachar Haridas Thakur Kita Bhuvanichananda Sri Advaita Gadadhar Shiva Siddhi Gaur Bhakta Rindiki Jai Sri Sri Radha Krishna Gopa Gopila Shama Kunda Rata Kada Giri Govra Dhan Ki Jai Sri Vrindavan Dham Ki Jai Navadip Dham Ki Jai Gang Shumana Tosti Bhakti Devi Ki Jai Ananda Kodi Vaishnava Rindiki Jai Samaveta Bhakta Rindiki Jai Gopremanandi All glories to some of the devotees, all glories to some of the devotees, all glories to some of the devotees, all glories to Sri Guru and Shikaranga, all glories to Srila Prabhupada. Namo Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimati Bhakta Vedanta Swami Niti Namine Namaste Saraswata Deva Gauravani Pracharane Nirvishesha Shunyavadi Paschata Desha Tarane Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Shiva Siddhi Gaur Bhakta Vrinda Hare Krishna, 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 Hare Hare, Hare Rama, Hare Rama, 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 Hare Hare. So this is a little presentation on Bhakti Rasamrita Sindhu of Rupa Goswami, but it's only part of the explanation.
So it is Rupa Goswami's Bhakti Rasamrita Sindhu for a upasthapana, shudhu ekti angshik upasthapana matra.
So of course, we know that Bhakti Rasamrita Sindhu means an ocean of nectar created by rasa of bhakti.
To bhakti rasamrita sindhu hocche bhakti rasher ekti samudra.
And an ocean means it has infinite depth and infinite width.
Samudra mane tar oshim prastho ebong oshim dorgho ebong oshim gobhirota royeche.
So it's very difficult to experience everything in this ocean.
To sei samudre sobkichur obhiggota arjon kora khub kothin.
So Rupa Goswami has divided the work into four parts, like four parts of an ocean.
Rupa Goswami tini ei etike char bhage bhag korechen, thik jemon samudrer charti bhag thake.
Just like we have the Pacific Ocean and the Atlantic Ocean and the Indian Ocean, etc. So we have different parts of the book referred to as by the directions.
ঠিক যেমন ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর ইত্যাদি আটলান্টিক মহাসাগর ইত্যাদি মহাসাগর রয়েছে ঠিক তেমনি দিক নির্ণয়ের মাধ্যমে সমুদ্রের বিভিন্ন দিক রয়েছে
So we have an eastern section of the ocean, that's the first part. Then we have a southern section, then we have a western section, and we have a northern section.
এইভাবে আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বিভাগ রয়েছে।
So some people think that the nectar devotion is very difficult to understand, but actually Rupa Goswami has very systematically in a very orderly way explained everything so that rasa becomes understandable by a devotee.
অনেকে মনে করেন যে ভক্তির সামৃত সিন্ধুর বিষয়বস্তু অত্যন্ত কঠিন, কিন্তু শ্রীল রূপ গোস্বামী তিনি খুব সহজভাবে, তিনি খুব যুক্তিযুক্তভাবে এমনভাবে ভক্তির সামৃত সিন্ধু উপস্থাপিত করেছেন যাতে ভক্তরা সেটি বুঝতে পারেন।
So the eastern sections deals with the different stages of bhakti. We have sadhana bhakti, bhava bhakti and prem bhakti.
তো পূর্ব বিভাগে সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তির বর্ণনা রয়েছে।
And before discussing that, he discusses the characteristics of bhakti in general.
এবং সেটি শুরু করার আগে তিনি ভক্তি সম্পর্কে একটু সাধারণ বর্ণনা দান করেছেন।
So these different chapters in the eastern section are called waves. So we have these four waves in the eastern part of the ocean.
এইভাবে ভক্তির সামৃত সিন্ধুর যে পূর্ব বিভাগ তার মধ্যে বিভিন্ন তরঙ্গ রয়েছে, চারখানা তরঙ্গ।
Okay. So after the eastern section we come to the southern section. Southern section deals with rasa.
এবং এই দক্ষিণ বিভাগে রস সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে।
We go through sadhana, bhava and prema, and in prema we get a full manifestation of rasa.
এইভাবে সাধনা, ভাব, প্রেম এবং প্রেমের পরে রস সম্পর্কে বিস্তারিত বর্ণনা হয়েছে।
And a general description of rasa is given. Rasa has five parts to it.
এবং রসের পাঁচটি অঙ্গ রয়েছে।
Just like we have ingredients, if you make a cake or you make halwa or whatever, sweet rice, you have ingredients.
যেমন আমরা যদি কেক বা হালুয়া তৈরি করি তার মধ্যে উপাদান থাকে।
The skill of the cook is to combine those ingredients in exactly the right proportions so you get delicious halwa or delicious cake.
পাচক তিনি খুব দক্ষতার সঙ্গে কতটুক পরিমাণে কি মেশাবেন সেটি তিনি জানেন যাতে আমরা সেই হালুয়া বা কেকের যে স্বাদ সেটা আস্বাদন করতে পারি।
So we have these five ingredients of rasa that are described and they will combine to produce the rasa.
এইভাবে রসের পাঁচটি উপাদান রয়েছে, সেগুলি মিশ্রিত হয়ে রস তৈরি করে।
And then the western section, that's the third part, deals with the primary rasas. These are the positive rasas like shanta, dasya, sakya, vatsalya and madhurya.
এবং পশ্চিম বিভাগে প্রধান রস সম্পর্কে বর্ণনা করা হয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য।
And the last section of the book called the northern section deals with secondary rasas.
এবং যে উত্তর বিভাগ সেখানে গৌণ রস সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
So these secondary rasas are temporary and they will only appear if the person has a primary rasa.
এবং এই যে গৌণ রসগুলি সেগুলি অস্থায়ী এবং কোনো ভক্তের যদি স্থায়ী রস থাকে তাহলে সেগুলি উপস্থিত হবে ভক্তের মধ্যে।
So that's the general description of the book.
এই হচ্ছে এই গ্রন্থের সাধারণ বর্ণনা।
So hopefully I'll cover the first wave of the eastern section today.
আজ আমরা পূর্ব বিভাগ সম্পর্কে কিছুটা ব্যাখ্যা করতে পারবো বলে আমরা আশা করছি।
So Rupa Goswami, as is traditional in the Sanskrit works, begins with a prayer of invocation or auspiciousness.
তো সাধারণ প্রথা অনুসারে রূপ গোস্বামী একটি ইনভোকেশন বা প্রার্থনার মাধ্যমে তিনি গ্রন্থ শুরু করেছেন।
We call this the Mangala Acharana.
Mangala Acharan.
Invoking in auspiciousness.
শুভ কামনায় মঙ্গল আচরণ।
At the same time, the first verse will indicate the subject of the work.
এইভাবে প্রথম শ্লোকটি থেকে গ্রন্থের বিষয়বস্তু বোঝা যাবে।
So this verse is a glorification of Krishna.
এই শ্লোকটি হচ্ছে কৃষ্ণের গুণমহিমা কীর্তন।
And Krishna in association with gopis.
কৃষ্ণ গোপীদের সঙ্গে যেভাবে আছেন।
So the first line Akila Rasamrita Murti means that Krishna is the full manifestation of all primary and secondary rasas.
প্রথম শ্লোকে যে বলা হয়েছে অখিল রসামৃত মূর্তি, কৃষ্ণ হচ্ছেন সমস্ত মুখ্য এবং গৌণ রসের সমাহার।
রামচন্দ্র or Vishnu are not a full manifestation of all the rasas.
রামচন্দ্র এবং বিষ্ণু সমস্ত রসের সমাহার নন।
We will find a little bit of sakya rasa between Rama and his brothers, otherwise everybody else in Rama's leela is dasya rasa.
তো রামের সঙ্গে রামের ভাইয়ের কিঞ্চিত সখ্যরস আছে, এছাড়া সকলের সঙ্গে
forms of the Lord are actually one Bhagavan. These different forms will manifest different amounts of rasa.
তো ভগবান হচ্ছেন একজন, কিন্তু বিভিন্ন যে ভগবানের যে বিভিন্ন রূপ সেগুলি বিভিন্ন রসের কিঞ্চিত প্রকাশ করে না।
But Krishna reveals all of the rasas in the highest possible manifestation.
কিন্তু ভগবান শ্রী কৃষ্ণ তিনি সমস্ত রস পূর্ণতম মাত্রায় প্রকাশ করেন।
Okay, so therefore he is all rasa, and then the second and third and fourth lines describes how rasa is manifested.
এইভাবে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ লাইন ব্যাখ্যা করছে কিভাবে সেই রসগুলি প্রকাশিত হয়।
Of course we know the book is about rasa, Bhakti Rasamrita Sindhu, the ocean of rasa. So Krishna is the full manifestation of that ocean of rasa.
তো গ্রন্থের নামই হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, এবং কৃষ্ণ হচ্ছেন এই সমস্ত রসের পূর্ণ প্রকাশ।
Even with Krishna, who is the full manifestation of rasa, that rasa will manifest in various degrees with different persons.
কৃষ্ণের সঙ্গেও যদিও তিনি সমস্ত রসের সমুদ্র, তা সত্ত্বেও তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিভিন্ন ভাবে সেই রস বিনিময় করেন।
So rasa reaches a certain intensity with friends, sakya rasa.
তো সখ্য রস বন্ধুদের সঙ্গে কিছু তীব্রতা, সেখানে রসের তীব্রতা প্রকাশিত হয়।
It reaches a more intense level with vatsalya rasa.
এবং বাৎসল্য রসে সেটি আরো তীব্র হয়।
But it reaches its most intense manifestation in madhurya rasa.
এবং মাধুর্য রসে সেটি তীব্রতম অবস্থায় প্রকাশিত হয়।
So therefore in this verse Rupa Goswami chooses to glorify Krishna in madhurya rasa.
তো এই শ্লোকে কৃষ্ণ মাধুর্য রসে কৃষ্ণের গুণকীর্তন করলেন।
However, even in madhurya rasa there are various degrees of intensity.
এমন কি মাধুর্য রসের মধ্যে তীব্রতার তারতম্য রয়েছে।
So we have different types of gopis.
যেমন বিভিন্ন প্রকারের গোপী রয়েছেন।
Some are further from Krishna, some are closer to Krishna.
কেউ কেউ কৃষ্ণ থেকে একটু দূরে, আবার কেউ কেউ কৃষ্ণের ঘনিষ্ঠ।
So that is described in these last three lines.
শেষের তিনটি লাইনে সেটি ব্যাখ্যা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে।
So therefore it describes that Krishna brings under his control Taraka and Palika. These are two gopis.
Dujan gopi achan, Palika
and Taraka.
Taraka.
How does he bring them under control? By his beauty.
Tini tar sondorjer madhyome ederke niyontron koren.
He doesn't even have to touch them.
He doesn't have to
touch.
Taderke sporsho na kori tini shudhu sondorjer madhyome taderke akorshon koren.
And then it says he is embraced by Shama and Lalita, so there is contact there.
এবং তার শ্যামা এবং ললিতা দুজন ঘনিষ্ঠ বন্ধু আছে।
And the action comes from Shama and Lalita, they're embracing Krishna.
এবং শ্যামা এবং ললিতা কৃষ্ণকে আলিঙ্গন করেন।
And then thirdly, he is the beloved of Radha.
এবং তৃতীয়ত তিনি হচ্ছেন রাধার প্রেমাস্পদ।
And Radha brings Krishna under control.
এবং রাধা কৃষ্ণকে নিয়ন্ত্রণ করেন।
So we have the different types of gopis. I don't know if you can see that. Actually, they're described in relation to the highest relationship, which is Radha.
বিভিন্ন রকমের গোপী আছেন, তাদের মধ্যে সবচেয়ে যে সম্পর্ক, উন্নত সম্পর্ক, সেটি হচ্ছে রাধার সঙ্গে।
Because Radha is the full manifestation of madhurya rasa in relation to Krishna, we have Radha and Krishna in our temple.
তো রাধা হচ্ছেন কৃষ্ণের সঙ্গে মাধুর্য রসের সবচেয়ে উন্নত যে সম্পর্ক, সে তার প্রকাশ। এজন্য আমাদের মন্দিরে রাধা এবং কৃষ্ণ রয়েছেন।
And Chaitanya's mercy to the material world is to reveal the love of Radha Krishna, the highest rasa, to the fallen people of Kali Yuga, even aparadis.
তো চৈতন্য মহাপ্রভুর কৃপা, তিনি সেই সর্বোচ্চ রসকে তিনি কলিযুগের মানুষের কাছে, এমনকি অপরাধীর কাছেও তিনি বিতরণ করেছেন।
Of course Radha is not alone, she has her group.
রাধা একা নন, তার দলবল রয়েছে।
Yeah, that's her swapaksha.
স্বপক্ষ গোপীরা রয়েছেন।
So we have in our temple we have astasakis.
তো তারা হচ্ছেন আমাদের মন্দিরে যেমন আছেন অষ্টসখী।
Of course there are actually more gopis than that in Radha's group, maybe there's a few million or billion.
তো রাধার গ্রুপে অবশ্য আরো গোপী আছে, লক্ষ লক্ষ কোটি কোটি গোপী আছেন।
So they're all supporting Radha in a very close way.
এবং তারাও রাধাকে খুব ঘনিষ্ঠ ভাবে সমর্থন করছেন।
Okay, so then we have other gopis and they are leaders of groups, but they're very friendly toward Radha and her group.
এবং অন্যান্য গোপীও আছে, গোপীদের দলনেত্রীও আছে, কিন্তু সকলেই রাধার গ্রুপের সঙ্গে, রাধার দলের সঙ্গে বন্ধু ভাবাপন্ন।
So they will assist Radha and her group when they want to meet Krishna.
তো যখন রাধা কৃষ্ণের সঙ্গে মিলিত হতে চান, তারা পরস্পরকে সাহায্য করে।
So we have gopis like Shamala.
Shamala gopi আছেন।
Then we have another group of gopis a little further away. They don't cooperate really with Radha and her group. Rather, they start siding with the opposite group, the competition, Chandravali.
আরেকটি দল আছে, তারা রাধার গ্রুপের সঙ্গে খুব একটা, রাধার দলের সঙ্গে খুব একটা সহযোগিতা করেন না, তারা চন্দ্রাবলীর সঙ্গে দলবদ্ধ হয়েছে।
These are called the Tathashta group, the neutral group.
তারা হচ্ছেন
neutral.
নিরপেক্ষ গোপি।
They are like Taraka and Shama, who are mentioned in this verse here.
তো এখানে এই শ্লোকে তারকা এবং শামার উল্লেখ করা হয়েছে, তারা নিরপেক্ষ গোপি।
Then on the Vipaksha side, these are the enemy gopis. In the spiritual world, we have the big competition between Radha and Chandravali to get Krishna. So for Radha, Chandravali is the main enemy.
এইভাবে আরেকটি রয়েছে বিপক্ষ গোপি, যারা রাধার বিরোধিতা করেন। তো রাধার জন্য চন্দ্রাবলী হচ্ছেন সেরকম বিপক্ষ বা শত্রুপক্ষিয়া।
Chandravali has her group like Palika and Padma and Saibya.
এবং চন্দ্রাবলীর সাথে রয়েছেন পালিকা, সাইব্যা প্রমুখ।
These are the groups that are represented here when it mentions like Taraka, Palika, Shama, Lalita, etc. And then Radha.
তো এখানে যে উল্লেখ করা হয়েছে ললিতা, শ্যামা, পালিকা, রাধা, এগুলি বিভিন্ন দল সম্পর্কে বলা হচ্ছে।
So therefore the first verse represents Krishna producing rasa with the different types of gopis in different pastimes.
তো এই জন্য প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে বিভিন্ন গোপীদের সঙ্গে বিভিন্ন লীলায় বিভিন্ন রস প্রকাশ করেন সেই সম্পর্কে বলা হয়েছে।
So it's a glorification of Krishna. Jayati means may he remain victorious or stand forever.
তো এইভাবে জয়তি শব্দের দ্বারা বলা হচ্ছে যে তিনি জয়যুক্ত হন।
In other words, may we experience the rasa of Radha and Krishna forever.
আরেকটি অর্থ হতে পারে তিনি রাধা কৃষ্ণের যে প্রেমরস, তিনি সেটি যেন উপভোগ করতে পারেন।
So to enhance this description of Krishna and the gopis, there's a second meaning to the verse.
তো কৃষ্ণ গোপীর সম্পর্ককে এখানে আবার দ্বিতীয় একটি অর্থ হয় এই শ্লোকের।
The word vidu in the last line, vidur jayati, vidu means Krishna, but it also means the moon.
তো এখানে vidur jayati, vidu মানে কৃষ্ণ, আবার vidu মানে চন্দ্র।
So this whole verse is the description of the moon in the spring night.
তো এখানে রাত্রের চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে।
So the moon is also akila rasamrita murti, it's the form of all rasa.
তো এই চন্দ্র হচ্ছে অখিল রসামৃত মূর্তি।
We know that the moon is the source of juice in the plants, that's the rasa of plants, that makes the ras come out of the plants.
তো এই চন্দ্র তিনি বৃক্ষলতার তিনি রস প্রদান করেন।
And the moon is also considered to be amrita or nectar.
এবং চন্দ্রকে অমৃত বলেও গণ্য করা হয়।
So the verse describes how this moon is in the night, dark night sky, black sky, the moon is, full moon is there, and it spreads out its rays.
তো রাত্রিবেলায় যে পূর্ণ চন্দ্র তার কিরণ বিতরণ করেন।
And it eclipses the light of all the stars in the sky.
এবং রাত্রিবেলায় আকাশে যে তারা থাকে, নক্ষত্র থাকে, তার আলোককে আচ্ছাদিত করে ফেলে।
And it is embraced by the darkness of the night.
এবং রাত্রির অন্ধকারের সঙ্গে তার যে কিরণ সেটি আলিঙ্গনবদ্ধ হয়।
And it is situated very close to one particular group of stars in the sky called the Vishakha Nakshatra.
এবং সেই চন্দ্র বিশাখা নক্ষত্রের যে দল আছে সেখানে ঐক্যবদ্ধ হয়।
So in the month, the spring month called Vaishakh, on the Purnima, the full moon, then the moon comes very close to this Vishakha Nakshatra.
So Vaishakh Masher Purnima te Chandra, ei Vishakha Nakshatrer nikotborti hoy.
So this very bright star next to the moon is like Radha with Krishna.
তো চন্দ্রের পাশে যে বিশাখা নক্ষত্র থাকে, একটা উজ্জ্বল নক্ষত্র, সেটা রাধা কৃষ্ণের সঙ্গে তুলনীয়।
So that is the what we say in another comparison given in this verse to enhance the image of Krishna with the gopis by describing the moon with the stars and the darkness.
এইভাবে চন্দ্র এবং এই নক্ষত্রের তুলনা করে কৃষ্ণের সঙ্গে যে গোপীদের সম্পর্ক সেটিকে সুন্দরভাবে বর্ণনা করা হলো।
As is traditional in the Goswami works, Rupa Goswami's works, he also offers respects to his elder brother, Sanatana Goswami, and to all the devotees.
জ্যেষ্ঠ ভক্তদের তার যে বড় ভাই সনাতন গোস্বামী এবং বিভিন্ন ভক্তদের উদ্দেশ্যেও তিনি প্রণাম নিবেদন করেছেন
But he uses a very strange comparison.
এবং তিনি একটি অদ্ভুত তুলনা সেখানে প্রদান করেছেন
He says the devotees are like makara.
তিনি ভক্তদেরকে মকরের সঙ্গে তুলনা করেছেন
So makara is a type of fish.
মকর হচ্ছে এক ধরনের মাছ মকর মাছ
And sometimes we translate it as a shark.
কখনো কখনো মকর মাছকে হাঙ্গর বলে বলা হয়
Why would we compare devotees to sharks because they are non-vegetarian?
ভক্তদেরকে কেন হাঙ্গরের সঙ্গে তুলনা করা হচ্ছে ভক্তরা তো নিরামিষ প্রসাদভোজী
And makara is also a crocodile sometimes.
আবার মকরকে কখনো কখনো কুমিরের সঙ্গে কুমির বলে অনুবাদ করা হয়
They're also non-vegetarian.
কিন্তু সেটাও তো মাংসভোজী
So the real meaning of makara here is represents the king of the fish.
আসলে মকর কথার অর্থ হলো মাছের রাজা
It's a very special fish. He's got an elephant nose and a peacock tail and bird feet or something like this, a combination of six different animals plus the fish.
তো মকর মাছটি ছয়টি পশুর সমাহারে মকর মাছের যে রূপ যেমন তার ময়ূরের মতো পুচ্ছ থাকে হাতির মতো তার সুর থাকে এইভাবে মকর মাছের বর্ণনা রয়েছে
So because he is the king of the fishes then he is the master of the ocean is his domain so the makaras are the rulers of this ocean
তো যেহেতু তিনি হচ্ছেন মকর হচ্ছে মাছের রাজা আর মাছ থাকে সমুদ্রে সমুদ্র হচ্ছে মকরের রাজ্য যেখানে মকর শাসন করেন
So the devotees can swim in the ocean of rasa very easily and experience everything and dive very deep into the rasa.
এইভাবে ভক্তরা সেই সমুদ্রে খুব সহজে এবং স্বচ্ছন্দে বিচরণ করতে পারে এবং রস আস্বাদন করতে পারে.
So sometimes we see in the ocean the fishermen go out and then they try to catch the fish. They put nets down and try to catch the fish.
অনেক সময় আমরা দেখি মৎস্যজীবীরা তারা সমুদ্রে গিয়ে তারা মাছ ধরার চেষ্টা করে.
So Rupa Goswami says that the nets of karma and time cannot touch the devotee because they dive very deep into the ocean.
Rupa Goswami bolchen je karmer je jal sei jal bhaktaderke sporsho korte parena karona bhaktara sei samudrer oti gobhire tara thake.
The experience of rasa in the devotee is so wonderful that the devotee has no interest in anything in the material world.
To bhaktader shonge bhagobaner je ros seta eto tibro eto ashadaniyo যে জড়জগতের কোনো কিছু তাদেরকে আর আগ্রহী করতে পারে না
The devotee is so absorbed in the ocean of rasa he doesn't even pay attention to the rivers that lead into the ocean
তো ভক্তরা সেই রসে এত বেশি মগ্ন যে তারা এমন কি নদীর প্রতিও আকৃষ্ট হয় না যে নদী সমুদ্রে গিয়ে পতিত হয়
There are five rivers leading into the ocean
পাঁচখানা নদী আছে যেগুলি সমুদ্রের অভিমুখে ধাবিত হচ্ছে
These are the five types of liberation
সেটা হচ্ছে পঞ্চ পাঁচ প্রকারের যে মুক্তি সেটি হচ্ছে হচ্ছে পাঁচখানা নদীর মতো
merging in the formless aspect brahman
তারা নিরাকার ব্রহ্মে বিলীন হচ্ছে
getting a spiritual form like the lord
এবং তারা ভগবানের মতো সারূপ্য মুক্তি লাভ করছে
getting the planet of the lord
তারা ভগবানের একই লোকে শালুক্য মুক্তি লাভ করছে
getting powers like the lord
তারা ভগবানের মতো শক্তি লাভ করছে
and living close to the lord
এবং ভগবানের সমীপে সামীপ্য মুক্তি লাভ করছে
so the real devotee of the lord does not even aspire for these things
কিন্তু যারা আসল ভক্ত তারা এমনকি এই পাঁচ প্রকার মুক্তির জন্য তারা লালায়িত নয়
because by serving the lord he gets higher taste that is rasa
কেননা ভগবানকে সেবা করার মাধ্যমে তারা আরো উন্নত রস আস্বাদন করেন
This means if he becomes very attracted to getting a spiritual form in the spiritual world or going to the spiritual world etc this prevents him from getting the rasa he's in the rivers instead
pardon
he's in the river if he's attracted to the
to jara ei rokom
rasa liberation he's in the rivers he's not in the ocean
erokomer panch prakar muktir proti jara আকৃষ্ট হচ্ছে তারা নদীর মধ্যে আছে তারা সেই ভক্তিরসের সমুদ্রে তারা প্রবিষ্ট হয়নি
So the makaras, the devotees, are always in the ocean. They don't ever go into the rivers.
এইভাবে মকর সদৃশ যে ভক্তরা তারা সেই সমুদ্রেই আছে তারা নদীতে যায় না
Rupa Goswami also prays that the book, this book, Bhakti Rasamrita Sindhu, will stop the gyanis and the karmis from criticizing rasa.
তো রূপ গোস্বামী তিনি বলছেন যে এই গ্রন্থটি কর্মী এবং জ্ঞানীদের রস সম্পর্কে যে সমালোচনা সেই সমালোচনাকে বন্ধ করে দেবে কেননা তারা রসকে জড়জাগতিক রস বলে মনে করে
So we have Madhurya Rasa in the material world where we have men and women, women having love affairs. That's material rasa.
তো যে রস যেমন নারী পুরুষের মধ্যে যে রস তারা সেটাকে মাধুর্য রস বলে মনে করে
So the jnanis and the karmis, how you can have rasa and say it's spiritual?
তো জ্ঞানী এবং কর্মীরা তারা বলেন যে আপনারা কি রসের কথা বলছেন যেটা চিন্ময় সেটা কি করে সম্ভব
So therefore Rupa Goswami in this book is saying that the original rasa is not material at all it is spiritual and it is completely uncontaminated by anything material
তো এই জন্য রূপ গোস্বামী বলছেন যে প্রকৃত যে মূল রস সেটা জড় নয় সেটা সম্পূর্ণরূপে চিন্ময় এবং সেটি জড় কোনো কিছুর দ্বারা কলুষিত হয় না
And the rasas in the material world that cause bondage and suffering are dull reflections of that spiritual rasa.
এবং জড় জগতে যে রস আছে যেটা আমাদেরকে দুঃখের কারণ বন্ধনের কারণ সেটি হচ্ছে সেই চিৎ রসের চিন্ময় জগতের রসেরই একটি একটি স্থূল প্রতিফলন
So he compares the criticism of the jnanis and the karmis to little volcanoes that pop up in the ocean, but the ocean is so big it immediately covers them up and they disappear.
এইভাবে জ্ঞানী এবং কর্মীরা যে সমালোচনা করে সেই সমালোচনাটাকে রূপ গোস্বামী সমুদ্রের মধ্যে যে আগ্নেয়গিরি আছে আগ্নেয়গিরির বিস্ফোরণ আছে সেই বিস্ফোরণের সঙ্গে তুলনা করেছেন যেটি সমুদ্রের মধ্যে খুব সহজেই আচ্ছাদিত হয়ে পড়ে
Rupa Goswami begins the work with a very simple definition.
এইভাবে রূপ গোস্বামী তিনি খুব সরল সহজ সরল সংজ্ঞার মাধ্যমে তিনি তার গ্রন্থ শুরু করলেন
And this definition of pure bhakti applies to all stages of bhakti.
এবং এই যে ভক্তির লক্ষণ তিনি বর্ণনা করলেন সেটি ভক্তির সমস্ত স্তরের ক্ষেত্রে প্রযোজ্য
So it applies to sadhana bhakti, the bhakti that we do.
আমরা যে সাধনা ভক্তি করছি তার ক্ষেত্রেও এই এই সংজ্ঞা প্রযোজ্য
It also applies to all the rasas described in the other sections of the book.
এবং এই গ্রন্থের বিভিন্ন স্তরে যে অন্যান্য রসের বর্ণনা করা হয়েছে তার ক্ষেত্রেও প্রযোজ্য
So this is the general definition of pure bhakti or uttama bhakti.
এটি হচ্ছে উত্তমা ভক্তি বা শুদ্ধ ভক্তির একটি সাধারণ একটি সংজ্ঞা
So the main definition here is anukulyena krishnanusilanam.
এখানে প্রধান সংজ্ঞাটি হচ্ছে anukulyena krishnanusilanam.
So it is a continuous cultivation or service to Krishna which is favorable.
কৃষ্ণের প্রতি অবিরাম সেবা যেটি কৃষ্ণের অনুকূল.
There's two types of service.
দুই রকমের সেবা আছে.
One is active service. We do actions.
একটা হচ্ছে সক্রিয় সেবা.
That's called Chesta Rupa Bhakti. Chesta Rupa.
Chesta Rupa Bhakti.
And this is what we do in Sadhana Bhakti. Hearing, we engage our ear. Taking prasad and we engage our tongue. Looking at the deity, we engage the eye. Doing kirtan, we engage the voice.
এই Chesta Rupa Bhakti-র মধ্যে রয়েছে যেমন আমরা কর্ণ দিয়ে শ্রবণ করছি, জিহ্বা দিয়ে প্রসাদ আস্বাদন করছি, চোখ দিয়ে বিগ্রহ দর্শন করছি এগুলি হচ্ছে চেষ্টা রূপা ভক্তি
when we do this chesta rupa bhakti with faith in sadhana eventually bhav rupa bhakti arises
এইভাবে আমরা যখন শ্রদ্ধা বিশ্বাস সহকারে এই চেষ্টা রূপা ভক্তি অনুষ্ঠান করি তখন তার পরিণতিতে ভাব ভক্তির উদয় হয়
so bhava means an emotion
তো ভাব হচ্ছে ভাব
We may have an emotion or relation with Krishna such as dasya, sakya, vatsalya or madhurya.
তো আমরা কৃষ্ণের প্রতি শান্ত দাস্য বাৎসল্য মাধুর্য রূপে আমাদের সেই ভাব বা আবেগ আমাদের জাগ্রত হতে পারে.
So that bhava gives rise to ecstasy and rasa.
এই ভাব থেকেই আসে দিব্য আনন্দ বা রস.
And at the same time the chesta rupa bhakti the act of service also continues.
এবং পাশাপাশি সেই চেষ্টা রূপা ভক্তিও চলতে থাকে
So we have these two aspects of this service one is the activity using our body and senses the other is the emotional aspect in our heart
এইভাবে ভক্তির দুটো দিক রয়েছে একটি হচ্ছে আমাদের দৈহিক ক্রিয়াকলাপ আর একটি হচ্ছে আমাদের হৃদয়ের যে ভাব
So it is called krishnanusilanam or cultivating a relationship with krishna but then we could say well then worshipping Ashramadeva is not bhakti?
তো এটাকে বলা হচ্ছে কৃষ্ণানুশীলনম, তাই কেউ প্রশ্ন করতে পারে তাহলে আমরা যে নৃসিংহদেবের আরাধনা করছি সেটা কি ভক্তি নয়?
So the answer is that the word Krishna indicates all authorized forms of the Lord.
তো এর উত্তর হলো যে কৃষ্ণ কথার মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যত অনুমোদিত রূপ আছে সমস্ত রূপগুলি.
So if we worship any form of the Lord like Rama or Vishnu or Narsimhadev, it is still uttama bhakti.
এইভাবে রামচন্দ্র বিষ্ণু নৃসিংহদেব আমরা যে সমস্ত রূপের উপাসনা করছি সবই উত্তমা ভক্তি।
However, we have to have a pleasing attitude towards the Lord.
তা সত্ত্বেও ভগবানের প্রতি আমাদের একটি প্রীতিমূলক একটি ভাব থাকা দরকার।
So sometimes we see the enemies of Krishna are also engaging their senses in the Lord. They will meditate or think strongly of Krishna in hatred.
অনেক সময় দেখি কৃষ্ণের যারা শত্রু তারাও কৃষ্ণ চিন্তায় মগ্ন কিন্তু ঘৃণা সহকারে.
This is not bhakti.
সেটা ভক্তি নয়.
So that's why I say it has to be pleasing attitude towards the Lord.
এই জন্য বলা হচ্ছে যে কৃষ্ণের প্রতি একটি প্রীতিমূলক মনোভাব আমাদের থাকতে হবে।
Demons can also engage their senses in serving the Lord, but without a pleasing attitude.
তো যারা অসুর তারাও কৃষ্ণের প্রতি এইভাবে মগ্ন হতে পারে কিন্তু সেখানে প্রীতিমূলক ভাবটি নেই।
Of course, we can say, what is this pleasing attitude? Is it that Krishna is pleased by my action, or the Lord is pleased by my action? Is that it?
তো এই যে প্রীতিমূলক ভাবটি কি তার মানে কি এই যে কৃষ্ণ আমার আচরণের দ্বারা আমার ব্যবহারের দ্বারা তিনি সন্তুষ্ট?
So we have a case where Krishna is not pleased and it still must be bhakti. He's not pleased but it must be bhakti.
তো কৃষ্ণ সন্তুষ্ট নয় যদি ভক্তি না থাকে. I not clear.
Yeah, so it sounds like a contradiction.
এটা একটা স্ববিরোধের মতো.
But the example is given of Mother Yasoda. Mother Yasoda puts Krishna down to take the milk off the fire and Krishna gets angry. He's not pleased.
তো অনেক সময় আমরা দেখি কৃষ্ণ সন্তুষ্ট নয় এরকম দৃষ্টান্ত আছে। মা যশোদা যখন দুধ নামিয়েছিলেন কৃষ্ণকে মাটিতে রেখে তো কৃষ্ণ কিন্তু রেগে গিয়েছিলেন, কৃষ্ণ কিন্তু সন্তুষ্ট হননি।
So therefore Mother Yasoda taking the milk off the fire, is it bhakti or not?
কিন্তু মা যশোদা যে আগুন থেকে যে দুধটা নামালেন, চোলা থেকে যে দুধটা নামালেন সেটা কি ভক্তি না ভক্তি নয়?
So it must be bhakti because
নিশ্চয়ই ভক্তি,
she has no maya at all.
কারণ তার তো মায়া নেই।
But Krishna gets angry.
কিন্তু কৃষ্ণ তো রেগে গেলেন, সেখানে তো কৃষ্ণ সন্তুষ্ট নন।
So Krishna being pleased is not the real definition of anukulya then.
তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হওয়াটাই যে ভক্তির সংজ্ঞার অত্যাবশ্যক অঙ্গ নয়।
Then we have the example of Krishna with a demon like, or Narsimhadev with Hiranyakasipu.
আবার আমরা দেখি কৃষ্ণের সঙ্গে যে অসুরের সম্পর্ক, যেমন নরসিংহদেবের সঙ্গে যে হিরণ্যকশিপুর সম্পর্ক সেটা দেখুন।
So we know that of course Hiranyakasipu didn't have any pleasing attitude towards Narsimhadev.
আমরা জানি যে হিরণ্যকশিপুর নরসিংহদেবের প্রতি কোনো প্রীতিমূলক মনোভাব তার ছিল না।
But when Narsimhadev fought with Hiranyakasipu, what happened? He was very pleased with that.
কিন্তু যখন নৃসিংহদেব হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করছিলেন তখন তিনি খুব প্রসন্ন হয়েছিলেন।
So when a demon fights with the Lord is pleased. So that's also not bhakti.
তো যখন অসুররা ভগবানের সঙ্গে যুদ্ধ করেন ভগবান খুব খুশি হন কিন্তু সেটাও ভক্তি নয়।
So therefore the real definition is not the reaction or response of the Supreme Lord, it is the intention of the devotee.
তো আসল সংজ্ঞা হচ্ছে যে ভগবানকে ভক্তের যে অভিপ্রায়, ভক্তের যে অভিপ্রায় সেটি হচ্ছে আসল ভক্তি।
The devotee is trying to please Krishna.
ভক্তরা ভগবানকে প্রসন্ন করার জন্য চেষ্টা করছেন।
So when Mother Yasoda takes the milk off the fire, this is to please Krishna by making some nice sweets so the milk doesn't boil.
এইভাবে মা যশোদা যখন চোলা থেকে দুধটা নামাচ্ছেন তার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে খুশি করা, তিনি হয়তো মিষ্টি বানাবেন বা কিছু একটা দুধ দিয়ে কৃষ্ণকে কৃষ্ণ সেবা করবেন।
So therefore when we say that it's with a pleasing intention to please the Lord, Mother Yasoda is included in that definition.
তো এইভাবে যদি আমরা বলি যে কৃষ্ণকে সন্তুষ্ট করার যে অভিপ্রায় সেটি হচ্ছে ভক্তি, তাহলে মা যশোদাকে ভক্তি ভক্তের অন্তর্ভুক্ত করা যায়।
And Hiranyakasipu is excluded because he has no intention of trying to please the Lord.
কিন্তু সেই হিসাবে হিরণ্যকশিপুকে ভক্তি থেকে বর্জন করা যায় কারণ কৃষ্ণকে সন্তুষ্ট করার কোনো অভিপ্রায় তার নেই।
So therefore anukulya means the intention of the devotee is to please the Lord.
তো আনুকূল্য শব্দের অর্থ এইভাবে দাঁড়ালো যে ভক্তরা ভগবানকে প্রসন্ন করার জন্য তারা তাদের অভিপ্রায় রয়েছে।
The first lines of the first line of the verse actually say refines the basic definition.
তেই ভাবে এই শ্লোকের যে প্রথম লাইনটি তাতে ভক্তির যে সংজ্ঞা সেটিকে খুব সুন্দরভাবে পরিচ্ছন্ন করে বলা হচ্ছে।
So the first definition was we're trying to serve the Lord and please him, but it should be devoid of other desires.
এবং বলা হচ্ছে যে ভগবানকে খুশি করার জন্য আমাদের চেষ্টা করতে হবে কিন্তু অন্য কোনো বাসনা থাকলে চলবে না।
In other words, we can try to please the Lord and simultaneously still I want to get some material result from Krishna.
তো আমরা হয়তো কৃষ্ণকে খুশি করতে চেষ্টা করতে পারি কিন্তু পাশাপাশি আমরা এটাও চাইতে পারি যে কৃষ্ণের কাছ থেকে আমরা কিছু জড়জাগতিক সুখ সুবিধা আমরা চাইছি।
Or trying to please Krishna and I also want to get rid of my suffering and get liberation.
আমরা কৃষ্ণকে প্রসন্ন করার চেষ্টা করছি আবার পাশাপাশি এও চাইছি যে আমি যে কষ্ট ভোগ করছি তার থেকে যেন আমি মুক্তি পাই।
So if we have such bhakti, it is not called uttama bhakti or pure bhakti.
তো এই ধরনের ভক্তিটিকে ভক্তিকে আবার উত্তমা ভক্তি বা শুদ্ধ ভক্তি বলা হচ্ছে না।
And Rupa Goswami further indicates that though we reject desires, other desires, we can do the activities of other processes like karma and jnana. এইজন্য
রূপ গোস্বামী বললেন যে ভক্তি জ্ঞান এবং কর্মের দ্বারা অনাবৃত।
That means we could do some of the activities in karma like samskaras etc. Rituals of cleanliness etc. as long as they don't obstruct the bhakti in any way.
তার মানে আমরা কিছু অনুষ্ঠান ধর্মীয় আচার আচরণ করতে পারি যতক্ষণ পর্যন্ত সেটা আমাদের ভক্তিকে বাধা না দেয়।
So favorable aspects of our relationships with our family members or society etc. can also be followed as long as they don't interfere with the bhakti.
এইভাবে আমাদের সমাজের সঙ্গে সম্পর্ক বা আমাদের যে পরিবারের লোকদের সঙ্গে সম্পর্ক যতক্ষণ পর্যন্ত সেগুলি আমাদের ভক্তিকে বাধা দেয় না ততক্ষণ পর্যন্ত সেগুলি আমরা রাখতে পারি সেই সম্পর্ক।
So this is just a little explanation of what pure bhakti is. By doing this pure bhakti, we get rasa.
এইভাবে এটি হচ্ছে ভক্তি সম্পর্কে সাধারণ ব্যাখ্যা এবং এই শুদ্ধ ভক্তি করেই আমরা রস লাভ করতে পারি।
So that means our sadhana bhakti has to be uttama bhakti.
তার মানে আমাদের সাধনা ভক্তিটাকেই উত্তমা ভক্তি রূপে অনুশীলন করতে হবে।
And if we worship Krishna, then we could have dasya rasa, sakya rasa, vasaya rasa, madhurya rasa.
আমরা যদি কৃষ্ণের উপাসনা করি তাহলে দাস্য রস, সখ্য রস, বাৎসল্য রস, মাধুর্য রস সবই আমরা পেতে পারি।
If we do that bhakti and we have some desires to get out of the material world and some desires for peace, etc., we do not get those rasas. All we get is shanta rasa.
তো আমরা যদি সেই ভক্তি অনুশীলন করে আমরা যদি এই জড়জগতের দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পেতে চাই, কিছু মানসিক শান্তি পেতে চাই, তাহলে আমরা সেই পবিত্র রস আমরা পাই না, আমরা পরজোর শান্ত রস পেতে পারি।
This means we can see the Lord in the spiritual world.
তার মানে চিত জগতে ভগবানের দর্শন আমরা পেতে পারি।
But when we see him, we appreciate him as Brahman.
কিন্তু যখন আমরা তাকে দর্শন করব তখন আমরা তাকে ব্রহ্ম বলে আমরা তার কীর্তন গুণকীর্তন করব।
So the rasa is very limited.
তো সেই রস খুব সীমিত।
If we mix that bhakti with material desires, we want some material enjoyment like going to Svargaloka or getting wealth or cars or whatever, then ultimately through that we can go to the spiritual world also, but we end up with salokya, sarupya, sarsti, but without the rasas.
তো আমরা যদি জড়জাগতিক বাসনা নিয়ে স্বর্গলোকের বাসনা নিয়ে আমরা যদি ভক্তির অনুশীলন করি তাতেও আমরা হয়তো চিৎজগতে যেতে পারি কিন্তু সেখানে আমরা সেই ভক্তিরসের যে শুদ্ধ স্তর সেটা আমরা লাভ করতে পারবো না।
If we only do karma yoga, all we get is svargaloka, we don't even get to the spiritual world.
আর আমরা যদি শুধুই কর্মযোগ করি ভক্তি ছাড়া তাহলে আমরা স্বর্গে যেতে পারবো, আমরা চিৎজগতে যেতে পারবো না।
If we do jnana, then all we get is impersonal brahman, not even rasa, not even shanta rasa.
তো আমরা যদি শুধু জ্ঞানের অনুশীলন করি আমরা ব্রহ্ম নিরাকার ব্রহ্মে যেতে পারবো আমরা, তখন শান্তরসও পাবো না, কোনো রসই আমরা পাবো না।
So by doing mixed bhakti, bhakti mixed with jnana or bhakti mixed with karma, we get much better than the jnani or the karmi.
তা আমরা যদি মিশ্র ভক্তির অনুশীলন করি, কর্ম মিশ্রা ভক্তি বা জ্ঞান মিশ্রা ভক্তি, তাহলে আমরা শুধু জ্ঞান বা কর্মের থেকেও আমরা ভালো ফল পেতে পারি।
But we do not get the same result as one who does pure bhakti.
কিন্তু যারা শুদ্ধ ভক্তির অনুশীলন করে, সেই তাদের মতো সমান ফল আমরা কখনোই পেতে পারি না।
So Rupa Goswami gives his definition of uttama bhakti to show that this sadhana will lead to the rasa in the rest of the book.
তাই গ্রন্থের পরিশেষে, গ্রন্থের অবশিষ্ট অংশে রূপ গোস্বামী দেখালেন যে এই উত্তম ভক্তি আমাদেরকে রসে উন্নীত করবে।
So this uttama bhakti has three types or three stages.
Three types of?
Or stages.
উত্তম ভক্তির তিনটি স্তর রয়েছে।
We have sadhana bhakti, which means a practice. When we just get a little faith and we begin, that turns into bhav bhakti, and bhav bhakti turns into prem bhakti.
সেই তিনটি স্তর হলো, প্রথমে সাধনা ভক্তি, আমরা শ্রদ্ধা সহকারে বিশ্বাস সহকারে যেটা শুরু করি, সে তার থেকে আমরা ভাব ভক্তিতে উন্নীত হব এবং তার থেকে আমরা প্রেম ভক্তিতে উন্নীত হব।
So actually we do the same activities all the way through.
এইভাবে আমরা আমাদের যে ভক্তির যে পথ, সেই পথে আমরা এই এইগুলি আমরা অনুশীলন করি।
So it is like a flower that is in bud, then it opens a little bit in bhava, and then it opens up fully in prema.
এটা অনেকটা ফুলের মতো, প্রথমে কলির মতো থাকে, তারপরে ভাব স্তরে কিছুটা প্রস্ফুটিত হয় এবং প্রেম স্তরে সেটা পূর্ণ মাত্রায় প্রস্ফুটিত হয়।
So the next section of this first wave in the eastern section is to describe six unique qualities of bhakti.
এবং পরবর্তী তরঙ্গে শ্রীল রূপ গোস্বামী ব্যাখ্যা করেছেন ভক্তির ছয়টি বিশেষ বৈশিষ্ট্য।
So the first is called klesha gni, or destruction of suffering.
তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ক্লেশ অগ্নি সমস্ত ক্লেশ বা দুঃখ দূর করে।
And klesha means not only suffering but the causes of suffering.
আর ক্লেশ মানে শুধু দুঃখ নয়, দুঃখের কারণকেও ক্লেশ বলা হয়।
So suffering is caused by karma.
তো এই দুঃখের কারণ হচ্ছে কর্ম।
We do some sinful activity, then we get the suffering.
আমরা কিছু পাপ কর্ম করি, আমরা দুঃখ পাই।
What is the cause of the sinful activity?
এবং সেই পাপ কর্মের কারণ কি?
We have some vasana, some impression, it turns into a desire, then we do an act.
আমাদের কিছু বাসনা রয়েছে, সেই বাসনা অনুসারে আমরা কর্ম করি।
And why do we get these desires?
আমরা কোথা থেকে এই বাসনা পাই?
Because of ignorance or avidya.
অজ্ঞানতা বা অবিদ্যা থেকে আমরা সেই বাসনা পাই।
We have no knowledge of the Supreme Lord and we think we're the material body.
আমাদের ভগবান পরম পুরুষ ভগবান সম্পর্কে কোনো জ্ঞান নেই এবং আমরা মনে করছি এই জড়দেহটাই হচ্ছে আমি।
So the karma, the desire behind the karma, and the ignorance behind the desire, all of these three are destroyed by the process of bhakti.
এইভাবে আমাদের কর্ম, কর্ম বাসনা এবং অজ্ঞানতা, অবিদ্যা, এই তিনটি আমাদের ভক্তি পন্থাকে নষ্ট করে দেয়।
So we don't have to do that. Karma is basically a circumstance. We're put into a certain circumstance in our life.
তো কর্ম হচ্ছে আমাদের জীবনে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে পতিত হই।
For instance, we experience some pain. That's our karma.
তো আমরা অনেক সময় ব্যথা যন্ত্রণা ভোগ করি, সেটি হচ্ছে আমাদের কর্ম।
We don't like pain, so we try to get rid of the pain.
তো আমরা দুঃখ পছন্দ করি না, আমরা দুঃখ থেকে মুক্তি পেতে চাই।
So we do an action.
তো আমরা তখন কোনো কাজ করি দুঃখকে বন্ধ
করার জন্য। Somebody hits you, then one of your actions maybe hit the person back. Other person. Hit the other person. That's our action.
তো অনেক সময় আমরা দুঃখ থেকে বাঁচার জন্য আমরা অন্য কাউকে আঘাত দিই।
So because we've given suffering to another living entity, then we have to in the future life get some karma. We have to get some suffering.
তার জন্য আবার ভবিষ্যৎ জন্মে আমাদের সেই দুঃখ আমাদের কাছে ফিরে আসে।
So this reaction takes place in some other future life.
এইভাবে যে কর্মের প্রতিক্রিয়া, সেটি আবার ভবিষ্যৎ, বিভিন্ন ভবিষ্যৎ জন্মে সেটা আমরা লাভ করি।
And we can't understand which karmas are going to come up next.
তো আমরা সেটা বুঝতে পারি না, জানতে পারি না যে আমার পরবর্তী কর্মফল কি হবে।
But Rupa Goswami says all stages of karma are destroyed by the process of bhakti.
কিন্তু রূপ গোস্বামী বলেছেন কর্মের যত স্তর আছে সমস্ত স্তর শুধুমাত্র ভক্তির দ্বারা নির্মূল হয়।
After we commit an act of sin, and then there's a reaction, but It's invisible in this lifetime and it's going to manifest maybe next lifetime or next
আমরা যখন কোনো কর্ম করি তার একটা প্রতিক্রিয়া আছে সেটা হয়তো পরবর্তী জন্মে কিংবা তার পরবর্তী জন্মে সেটা বিকশিত হতে পারে
So the unmanifested karma is called aprarabdha and kuta
এই যে অপ্রকাশিত কর্মফল সেটাকে বলা হয় অপ্রারব্ধ বা কুটম
When that reaction starts slightly manifesting, it is called bija, and then when we experience the suffering, it is called prarabdha.
এইভাবে সেই প্রতিক্রিয়া যখন সূক্ষ্মরূপে প্রকাশিত হয় তখন তাকে বলা হয় বীজম এবং যখন আমরা সেই কষ্ট ভোগ করতে শুরু করি তখন তাকে বলা হয় প্রারব্ধ
So we have all sorts of karmas, millions and millions of karmas. Some of them will appear in this lifetime. They will be a bija, and then at a certain point, they become prarabdha, and we experience the suffering.
এইভাবে আমাদের বিভিন্ন স্তরের কর্ম রয়েছে কখনো সেটা বীজ রূপে প্রকাশিত হচ্ছে এবং তারপর সেটা যখন আমরা বাস্তবিক পক্ষে ভোগ করতে শুরু করি তখন সেটা প্রারব্ধ
Other karmas will not manifest in this life at all. They've already been we committed the act already, but the result is not even in this lifetime. So subtle. That's the aprarabdha and the kuta.
কিছু কিছু কর্ম আছে যে ফলগুলি আমরা এই জন্মে ভোগ করিনি কিন্তু তার ফল রয়ে গেছে সেটি হচ্ছে অপ্রারব্ধ এবং কুটম
So, it is stated here in the Nectar Devotion that all of these four stages of karma are destroyed by the process of bhakti.
এবং ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে এই যে চার রকমের কর্মের কথা এখানে বলা হলো ভক্তির মাধ্যমে চার রকমের কর্মে কর্মই নষ্ট করা যায়।
So, usually it will be a gradual process. So, as we go through the process of bhakti from Shraddha, Bhajana, Kriya, etc., by bhava, they should be all destroyed.
তো তার অবশ্য ক্রমিক স্তর আছে আমরা যখন শ্রদ্ধা থেকে শুরু করে ভজন ক্রিয়া এইভাবে আমরা স্তরে স্তরে যখন এগিয়ে যাই ক্রমে ক্রমে আমাদের এই যে কর্মগুলি নষ্ট হয়ে
যায় Now, in karma yoga, there is no attempt to destroy karma, only to get good karmas instead of bad karmas, that's all.
আর কর্মযোগে কর্ম ধ্বংস করার কোনো প্রচেষ্টাই নেই আমরা শুধু সেখানে ভালো কর্ম করতে চাই এবং মন্দ কর্ম বন্ধ করতে চাই
And in jnana, if we get liberation, yes, all the karmas are also destroyed.
আর জ্ঞানমার্গে আমরা যদি মুক্তি লাভ করি সেখানেও কর্ম নষ্ট হয়
So what is the difference between bhakti destroying karma and jnana destroying karma?
তাহলে জ্ঞানের মাধ্যমে কর্ম নষ্ট করা এবং ভক্তির মাধ্যমে কর্ম নষ্ট করার মধ্যে কি পার্থক্য আছে
One difference is that the jnanis never claim to destroy prarabdha karmas.
তো একটি পার্থক্য হচ্ছে জ্ঞান কখনো প্রারব্ধ কর্মকে ধ্বংস করতে পারে না.
Whatever karmas that are going to be experienced in this lifetime, you have to accept them.
এই জীবনে যে প্রারব্ধ কর্ম আমাদেরকে ভোগ করতে হবে, জ্ঞানমার্গের মাধ্যমে সেটা বন্ধ করা যাবে না, সেটা ভোগ করতেই হবে.
But bhakti will destroy even the karmas that are coming up in this lifetime, the prarabdha karmas.
কিন্তু ভক্তি হচ্ছে এমন যেটা আমাদের প্রারব্ধ কর্মকেও নষ্ট করে দেবে
So an example is quoted from the Bhagavatam
ভাগবতে একটি দৃষ্টান্ত এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে
So to be born as a mlecha or a chandala is a prarabdha karma low birth because of some sinful activity in previous lifetime
কেউ যখন কোনো নীচ বংশে জন্মগ্রহণ করে চন্ডাল রূপে নীচ বংশে যখন কেউ জন্মগ্রহণ করে সেটা হচ্ছে আমাদের গত জন্মের অপ্রারব্ধ কর্মের ফল
But If you meditate on the lotus feet of the Lord or chant the name of the Lord, the karma is gone.
কিন্তু আমরা যদি ভগবানের ধ্যান করি বা তার নাম জপ কীর্তন করি তাহলে সেই কর্ম ধ্বংস হয়ে যায়।
You no longer have a low birth, so you're qualified to do what a brahmana could do.
তার মানে সেই নীচ বংশের আপনি যে জন্মগ্রহণ করলেন সেটা আপনাকে আর প্রভাবিত করতে পারবে না একজন ব্রাহ্মণের সমান কাজ আপনি করতে পারবেন
So this is something which is unique to bhakti and it's not there in the jnana.
এটাই হচ্ছে ভক্তির একটা অনুপম বৈশিষ্ট্য যেটা জ্ঞানের মধ্যে নেই
Another unique feature is that the devotee's goal is not to destroy karma but actually to simply become attracted to Krishna
কিন্তু আরেকটি পার্থক্য হচ্ছে ভক্তরা সেই কর্মকে ধ্বংস করার জন্য আগ্রহী নয় তারা শুধু একটি ব্যাপারে আগ্রহী তারা কৃষ্ণের প্রতি আকৃষ্ট হতে চায়
So it is a byproduct of his bhakti
এবং এই যে কর্ম নষ্ট হচ্ছে এটা হচ্ছে ভক্তির আনুষঙ্গিক
And the jnani must strive with great effort to destroy all of his karma to get liberation
আর জ্ঞানী যারা তারা প্রচন্ড কৃচ্ছ সাধনার মাধ্যমে তারা মুক্তি লাভের চেষ্টা করে
So therefore in bhakti karmas are destroyed very easily whereas in jnana with great difficulty
এইভাবে ভক্তির মাধ্যমে আমাদের কর্ম খুব সহজেই ধ্বংস হয়ে যায় কিন্তু জ্ঞানের মাধ্যমে যদি ধ্বংস করতে হয় তাহলে প্রচন্ড কৃচ্ছ সাধনা করতে হয়।
So the second quality is called subhada, manifesting auspiciousness.
আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ভক্তি, হচ্ছে সুভদা, কল্যাণজনক।
So there are different definitions given of subhada or auspiciousness.
তো সেই সুভদা সম্পর্কে বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে।
By doing bhakti, one develops affection for all living entities.
ভক্তির মাধ্যমে মানুষ সকলের প্রতি প্রেম ভালোবাসার উদয় হয় তার অন্তরে।
And all living entities become attracted to the devotee.
এবং অন্যান্য জীবেরাও ভক্তের প্রতি আকৃষ্ট হয়।
For instance, we see Lord Chaitanya when he's in the Jharkhand forest, all the animals become very attracted to Lord Chaitanya and they also chant and dance instead of trying to eat him up.
যেমন দৃষ্টান্ত স্বরূপ চৈতন্য মহাপ্রভু যখন ঝাড়খণ্ডের বন পথে যাচ্ছিলেন তখন বনের জন্তু জানোয়াররা তার সঙ্গে নৃত্য গীত করেছিলেন।
Another definition of manifesting auspiciousness is to manifest wonderful qualities.
এবং আরেকটি শুভদা শব্দের আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে ভক্তের মধ্যে কিছু অদ্ভুত গুণাবলী প্রকাশিত হয়।
But we should understand that these qualities are not sattva-gun material qualities, they're actually spiritual qualities.
এবং আমাদের বুঝতে হবে সেই গুণগুলি কোনো জড়জাগতিক গুণ নয়, সেগুলি হচ্ছে চিন্ময় গুণ।
Krishna has 64 spiritual qualities.
কৃষ্ণের 64 প্রকার চিন্ময় গুণাবলী রয়েছে।
The devotee can develop a little bit of the 50 of those qualities.
এবং ভক্তরা 50 প্রকার গুণের কিঞ্চিত তারা সেই গুণগুলি প্রকাশ করতে পারে বা লাভ করতে পারে।
And a fourth definition of subha or auspiciousness is happiness.
এবং শুভদা শব্দের আরেকটি ব্যাখ্যা হচ্ছে সুখ, আনন্দ।
One can become happy because of material things.
তো মানুষ জড়জাগতিক কারণে অনেক সময় সুখ পায়।
One can get happiness from liberation.
আবার মুক্তি লাভ করেও সুখ পায়।
The devotee rejects these.
কিন্তু ভক্তরা সেই সুখ বর্জন করে।
But the devotee gets happiness from serving the Lord.
ভক্তরা শুধুমাত্র ভগবানের সেবা করার মাধ্যমে আনন্দ পায়।
When that happiness becomes intense, we call ananda. That is manifested in bhava and it becomes sandrananda in prema.
এই ভাবে সেই সুখ যখন ঘনীভূত হয় তখন তাকে বলা হয় আনন্দ, এবং সেটাই প্রেম পর্যায়ে সান্দ্রানন্দ বলে সেটা বলা হচ্ছে।
So how is this different from karma yoga? By doing karma yoga we get develop good qualities when we get to sattva gun.
By karma yoga
we get good qualities.
তো কর্মযোগের মাধ্যমে আমরা ভালো গুণ অর্জন করি।
So the difference is these qualities are not sattva gun qualities, they're spiritual.
কিন্তু এই গুণগুলি কর্মযোগের মাধ্যমে আমরা সত্ত্বগুণের গুণগুলি অর্জন করি, কিন্তু এই যে ভক্তির মাধ্যমে গুণগুলি হয় সেগুলি সত্ত্বগুণের নয়, সেগুলি চিন্ময়।
And how is it different from jnana? The jnani does not want any qualities.
তো জ্ঞানীর সঙ্গে এখানে পার্থক্য হচ্ছে যে জ্ঞানীরা এই ধরনের কোনো গুণ অর্জন করতে চায় না।
They reject all qualities.
তারা সমস্ত প্রকার গুণের গুণ থেকে মুক্ত হতে চায়, বর্জন করে নির্গুণ হতে চায়।
So no spiritual qualities manifest when they get Brahman realization.
তো তারা যখন ব্রহ্ম উপলব্ধি লাভ করে তখন কোনো চিত গুণ বা চিন্ময় গুণাবলী তাদের মধ্যে প্রকাশিত হয় না।
So both of these qualities, the kleshagni subhada, they begin to manifest in sadhana bhakti, the first stage.
তে যে ক্লেশগ্নি এবং শুভদা এই দুটো গুণই সাধনা ভক্তির স্তরেই ভক্তের মধ্যে প্রকাশিত হয়।
হরি বল। Okay, so the third quality is disinterest in the bliss of liberation. Not interested in liberation and the bliss of liberation.
তার তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে মুক্তির প্রতি ভক্ত আগ্রহী নয়, মুখ্য লগত আকৃত।
This manifests at the stage of bhava.
সেটি ভাব স্তরে প্রকাশিত হয়।
By the stage of bhava all the karmas are destroyed and ahankara gets destroyed, therefore technically you're liberated.
তো ভাব স্তরে অহংকার দূরীভূত হয় এবং কর্ম দূরীভূত হয়, তার মানে সেটা মুক্তি।
But in the stage of bhava the devotee realizes a relationship with the supreme lord and he gets ananda.
এবং ভাব স্তরে ভক্ত ভগবানের প্রতি তার সম্পর্ক অনুভব করতে পারে এবং তিনি আনন্দ লাভ করেন।
So therefore he considers the impersonal liberation to be useless.
তখন ভক্ত মনে করেন যে নিরাকার যে মুক্তি সেটি হচ্ছে অর্থহীন।
So the jnani is striving to get liberation and the devotee is rejecting liberation.
তো জ্ঞানীরা সেই মুক্তি লাভ করার জন্য সংগ্রাম করছে কিন্তু ভক্তরা সেই মুক্তিকে বর্জন করছেন।
The fourth quality is sudurlabha or very rarely attained.
আর চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে সেই ভক্তি হচ্ছে সুদূরলভা, খুব বিরল এটা লাভ করা খুব অত্যন্ত বিরল
what this means is it's not attained unless we develop our bhakti
তার মানে আমরা যতক্ষণ আমাদের ভক্তিকে বিকশিত না করছি ততক্ষণ পর্যন্ত সেই ভক্তি লাভ করা যায় না
we can't get bhava and perceive the lord and get ananda unless we do the process of bhakti
তো আমরা যদি ভক্তির অনুশীলন না করি আমরা ভাব এবং আনন্দ লাভ করতে পারি না
it's not available to the person who does karma or jnana
তো যারা কর্ম এবং জ্ঞান অর্জন করেন তারা সেই ভক্তি লাভ করতে পারে না
and it is also rare in the sense that it is attained not by length of time etc but only by the mercy of the lord
এবং কত দিন কত দীর্ঘকাল ধরে আমরা মানে ভক্তি লাভ করার চেষ্টা করছি তার উপরে সেটা নির্ভর করে না শুধুমাত্র কৃষ্ণের কৃপার মাধ্যমেই এই ভক্তি লাভ করা যায়
but how do we get the mercy of the lord
কিন্তু সেই কৃপা আমরা ভগবানের কৃপা আমরা কিভাবে পেতে পারি
if we do uttama bhakti and sadhana then we can get the mercy
আমরা যদি সাধনা এবং উত্তম ভক্তির অনুশীলন করি তাহলে আমরা সেই কৃপা লাভ করতে পারি
but if we do karma or jnana or we mix karma and jnana with our bhakti we cannot get it
আমরা যদি কর্ম অনুশীলন করি জ্ঞান অনুশীলন করি কিংবা মিশ্র কর্ম মিশ্র জ্ঞান অনুশীলন করি তার দ্বারা সেই ভক্তি লাভ করা যায় না
so fifth and sixth qualities will manifest in prema
তো পঞ্চম এবং ষষ্ঠ গুণটি প্রেম স্তরে প্রকাশিত হবে
so though ananda or bliss is manifested in bhava it becomes condensed or very intense in prema
যদিও ভাব স্তরে আনন্দ প্রকাশিত হয় কিন্তু সেটা ঘনীভূত হয় প্রেম স্তরে
of course even the ananda in bhava was very rare and impossible to attain by karmis and jnani so what to speak of the ananda in prema
এমন কি ভাব স্তরটাও কর্মী এবং জ্ঞানীরা লাভ করতে পারে না ভাব স্তরের যে আনন্দ সেটা কর্মী জ্ঞানীরা লাভ করতে পারে না তাহলে প্রেম স্তরের যে আনন্দ সেটা আর কি বলার আছে
the bliss that the jnani gets from merging in brahman is absence of suffering basically
তো জ্ঞানীরা যে ব্রহ্মানন্দ লাভ করে সেটা আসলে দুঃখের অনুপস্থিতি
if we get bhava in a relationship with krishna yes we get this rasa and ananda but it is limited
আর আমরা যদি ভাব স্তরে উন্নীত হই তাহলে আমরা রস এবং আনন্দ পাই কিন্তু সেটা সীমিত
and when we experience prema then that ananda is unlimited
কিন্তু আমরা যখন প্রেম লাভ করি সেই আনন্দ হচ্ছে অসীম অফুরন্ত
so the sixth quality is krishna karshani bhakti and that is prema attracts and controls krishna
তো যে কৃষ্ণ আকর্ষণী সেটি হচ্ছে প্রেম স্তরে যা কৃষ্ণকে পর্যন্ত আকর্ষণ করে
if one develops prema then the lord serves the devotee
কেউ যখন সেই প্রেমকে বিকশিত করে তখন ভগবান ভক্তের সেবা করেন
as krishna serves arjuna by driving his chariot
যেমন কৃষ্ণ অর্জুনের সেবা করলেন তার রথের চালক হয়ে
or krishna serves the gopis and apologizes and say i cannot repay you for the sacrifices you have made to me
এবং কৃষ্ণ গোপীদের সেবা করছেন এবং তিনি ক্ষমা প্রার্থনা করছেন যে তোমাদের সেবার কোনো বিনিময় আমি দিতে পারবো না
so these are the unique qualities of bhakti
এই হচ্ছে ভক্তির অনুপম বৈশিষ্ট্য
okay so the first two manifest in sadhana bhakti the second in bhava bhakti and the third two in prema bhakti
এই ভাবে প্রথম দুটো সাধনা ভক্তিতে প্রকাশিত হচ্ছে the second one
two in bhav bhakti
দুটো প্রকাশিত হচ্ছে ভাব ভক্তিতে
and two in prema
এবং দুটো প্রকাশিত হচ্ছে প্রেম ভক্তিতে
so in prema all six manifest
আর প্রেম স্তরে ছয়টি প্রকাশিত
in fullest manifestation
পূর্ণ মাত্রায়
in bhava four manifest
এবং ভাব স্তরে চারটি প্রকাশিত হচ্ছে
and a little bit weaker
এবং কিছুটা দুর্বল ভাবে সেটা
প্রকাশিত and in sadhana two klesha agni subhada manifest but weaker still
এবং সাধনার মধ্যে ক্লেশগ্নি এবং শুভদা প্রকাশিত হয় কিন্তু কিছুটা দুর্বল
in any case these are all unique qualities so even in sadhana we begin to manifest the first two qualities this distinguishes it from jnana and karma and yoga and other processes
তো সাধনা স্তরে যদিও দুর্বল কিন্তু এটি জ্ঞান এবং কর্ম থেকে যে সাধনা স্তর আরো অনেক উন্নত
so Rupa Goswami ends this section by saying that the qualification for understanding bhakti is ruchi not tarka in other words not by intellect we can appreciate bhakti and rasa we have to develop taste through the process of bhakti
তেভাবে রূপ গোস্বামী বলছেন যে ভক্তিকে রুচির মাধ্যমে বিচার করা হয় কোনো বুদ্ধি বা মেধার মাধ্যমে তর্কের মাধ্যমে বিচার করা হয় না।
In other words, we have to practice bhakti. We have to do all the angas of bhakti, like hearing, chanting, remembering, and associating with devotees. If we don't do that, and we just read the book and try to understand intellectually, we cannot understand.
তো আমরা সাধুসঙ্গের মাধ্যমে, শ্রবণ কীর্তনের মাধ্যমে ভক্তিকে আমরা বিকশিত করতে পারি। আমরা যদি পাণ্ডিত্যের মাধ্যমে, গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে ভক্তিকে বিকশিত করতে চাই, তা সম্ভব হবে না।
So logic by itself is useless.
এইভাবে যুক্তি হচ্ছে ইউজলেস, ব্যর্থ।
But we do not reject logic.
কিন্তু আমরা যুক্তিকে বর্জন করি না।
We can use logic skillfully also.
আমরা যুক্তিকেও দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারি।
And then we can understand bhakti properly.
এইভাবে আমরা ভক্তিকে যথাযথভাবে বুঝতে পারি।
So we have to combine that logic with our practice of bhakti and development of taste.
এইভাবে আমাদের ভক্তির বিকাশের ক্ষেত্রেও আমরা যুক্তিকে অঙ্গীভূত করতে পারি।
So that's the end of this particular section. Okay, fine. See that. 1 hour. Hare Krishna.
শেষ হয়ে গেল আলোচনা, সময় শেষ। প্রশ্ন, কোশ্চেন।
Yeah. Well, there's 4 stages of the karma: the aprarabdha, kuta, bija, prarabdha.
কর্মের 4টি স্তর আছে, অপ্রারব্ধ, কুটং, বীজং, প্রারব্ধ।
So the aprarabdha and the kuta will not even manifest in this lifetime.
তো অপ্রারব্ধ আর কুট আমাদের জীবদ্দশায় প্রকাশিত হবে না।
So you don't even know about them.
তো আমরা সেই জন্য এগুলি জানিও না, এগুলি কিরকম, যেহেতু এগুলি প্রকাশিত হচ্ছে না।
The prarabdha and the bija are in this lifetime.
আমাদের এই জীবনে প্রারব্ধ এবং বীজ আমরা এই জীবনে অভিজ্ঞতা অর্জন করি।
So the prarabdha is what you experience. You are born with a certain body. That's an experience you're doing now. You're experiencing it.
যেমন আপনি একটা বিশেষ বংশে, বিশেষ কুলে জন্মগ্রহণ করলেন, একটা বিশেষ দেহ লাভ করলেন, তার অভিজ্ঞতা আপনার আছে।
If you get sick next year, that's not yet. That's like a bija at the moment. But then next year it'll become an actual experience. Then it becomes prarabdha.
এবং আগামী বছর হয়তো আপনার একটি রোগ হবে, কিন্তু এখনো যেহেতু রোগটি আমি পাইনি, তাই সেটি হচ্ছে বীজ।
Then if you're maybe clairvoyant or something, maybe you can figure out your next lifetime or something, and then you can see maybe what karmas are coming up. That would be a kuta coming up in next lifetime.
তো পরবর্তী জন্মে যেটা হবে সেটি হচ্ছে কুট।
And if you could see your next lifetime, but there's some you don't even know about in next lifetime, that would be the aprarabdha, or the next lifetime, those you wouldn't even know about, that would be your aprarabdhas.
এইভাবে আমার আগামী জন্মের পর, মানে পরের জন্মের পরের জন্মের পরের জন্মে কি হবে আমি জানি না, কিন্তু সেটা হবে সেটি হচ্ছে অপ্রারব্ধ।
So people that do this mixed bhakti, karma misra bhakti, and they have desires for enjoyment, the Lord is very merciful to them because they do bhakti. And they have a little bit of this karma type of enjoyment in them. Of course, when they go to the spiritual world, there's no more material enjoyment, no more material desires.
Jader mishra bhakti jara onushilon koren, tara chitjagote jay, Bhagavan ottonto doyalu, tai tara chitjagote jete pare, shekhane tader ar kono jorajagotik bhogbilas thake na.
But because of that desire for their own enjoyment, the intensity of the bhakti is less.
কিন্তু যেহেতু তাদের একটা নিজের ভোগবিলাসের বাসনা থাকে, সেই জন্য সেখানে ভক্তির তীব্রতাটা কম।
So the Lord rewards them by giving them a place in the spiritual world with a spiritual body.
তো ভগবান তাদেরকে চিৎজগতে একটা স্থান দেয়, চিন্ময় দেহ দান করেন।
And in that spiritual body, very nice, they can feel very happy.
এবং সেই চিন্ময় দেহটা খুব সুন্দর, তারা সুখে থাকতে পারে, আনন্দে থাকতে পারে।
But they don't serve the Lord directly.
কিন্তু তারা ভগবানকে সরাসরি সেবা করার সুযোগ পায় না।
They may live in big palaces with 4 arms and they can meditate on the Lord and they're very happy doing that.
তারা হয়তো খুব বিরাট রাজপ্রাসাদে চতুর্ভুজ হয়ে বসবাস করতে পারে এবং ভগবানের রূপ দর্শন করে তারা খুব সুখী হতে পারে।
The rasa is very limited.
তাদের সেই রস খুব সীমিত রস।
So they don't participate in pastimes directly and develop greater rasa.
তারা ভগবানের লীলায় সরাসরি ভাবে অংশগ্রহণ করতে পারে না এবং সেই রস তারা আস্বাদন করতে পারে না।
No, no. You can get Salokya, Sarsti, etc., and also have pure bhakti. The Lord will give you a place in the spiritual, give you a spiritual form with pure bhakti also. But if your goal is to get the spiritual form and to get all of these things, it's a weakness in the bhakti. So our goal is to serve the Lord, not to get these things. But the Lord gives all these things for the Vishnu Bhakta, the Ram Bhakta, the Nishimadeva Bhakta, and the Krishna Bhakta. And then you get Salokya, Sarsti,
আমরা যদি শালক্য শাস্ত্রী সামীপ্যগুলি চাই তাহলে ভগবান আমাদেরকে শুদ্ধ ভক্তি দেবেন না, কিন্তু আমরা যদি সেইগুলি না চাই, আমরা যদি শুধু ভগবানের সেবা করি তাহলে ভগবান এইগুলিও দেন এবং ভক্তিও দেন। তো বৈকুণ্ঠে দাসরসে ভগবানের সেবা করা যায়।
There's dasya rasa in Gokul in the spiritual world also, but in that dasya in where Krishna has little servants who serve him, they do not see him as the supreme lord.
তো গোলকেও সেই দাসরস রয়েছে, কিন্তু সেখানে যারা কৃষ্ণের সেবা করছে দাসরসে তারা কৃষ্ণকে পরম পুরুষ ভগবান বলে বুঝতে পারে না।
But in Vaikuntha they see Vishnu as supreme lord, so that's the difference in the dasya.
বৈকুণ্ঠে সেখানে দাসরস রয়েছে কিন্তু তারা কৃষ্ণকে বিষ্ণুকে তারা পরম পুরুষ বলে জানে। জয় শ্রীমদ ভানু স্বামী মহারাজ কি। একটি ঘোষণা, তো এর পরবর্তী যে পাঠ হওয়ার কথা ছিল শ্রীমদ ভক্তিচার্য মহারাজের পাঠ হওয়ার কথা ছিল, সেটি আজকে হবে না, সেটি অনিবার্য কারণবশত আজকে ক্যান্সেল হয়ে গেছে। দ্য নেক্সট ক্লাস ইজ ক্যান্সেল টুডে ডিউ টু সাম আনএভয়েডেবল রিজন। হরে কৃষ্ণ। টুমোরো 11:30 দেয়ার উইল বি ফার্স্ট লেকচার, আগামীকাল 11:30 প্রথম প্রবচন শুরু হবে।